Hello.
শুরু হচ্ছে বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয়ে ভারতের আসন্ন লোকসভা নির্বাচন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ আহসান। যেমনটি আপনারা শুনলেন, আজকের আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় আসলে ভারতের আসন্ন নির্বাচন ও সোশ্যাল মিডিয়া। অধিবেশন চলাকালে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছে সরাসরি টেলিফোন করতে পারেন। অনুষ্ঠানের প্রথমেই টেলিফোন নাম্বারটি আবারও জানিয়ে দিচ্ছি, 2026193062। এই নম্বরে আপনারা সরাসরি আপনাদের প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন। যেমনটি শুনলেন, ভারতের সাধারণ নির্বাচন আসন্ন। 11 এপ্রিল থেকে এই নির্বাচন শুরু হচ্ছে এবং চলবে 19 মে পর্যন্ত। নির্বাচন হবে লোকসভার 543টি আসনের জন্য। এখন জোর কদমে নির্বাচন প্রচার চলছে, তো পর্যবেক্ষকদের মতে এবারের নির্বাচনে সমাবেশের সঙ্গে সঙ্গে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিফোনের বিশেষ অ্যাপ, ইউটিউব, তারপর টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া অত্যন্ত তৎপর। তো 2019-এর নির্বাচনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মিথ্যা সংবাদ ও প্রচারণামূলক তথ্য ছড়ানো বা ছড়িয়ে পড়া রোধ করতে প্রকৃতপক্ষে কিন্তু হিমশিম খাচ্ছে বিশেষজ্ঞ মহল এবং নির্বাচন কমিশনও। এরই প্রেক্ষাপটে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন। তো আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনজন বিশিষ্ট অতিথি। কলকাতা থেকে রাজশ্রী রায়চৌধুরী, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট এবং সাইবার গুরু, ইনস্টিটিউট ফর সাইবার লিগাল এডুকেশন অ্যান্ড কনসালটেন্সির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। অভিজিৎ রায়, বহুজাতিক কোম্পানির তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা এবং প্রাক্তন সাংবাদিক। আর যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে যোগ দিচ্ছেন সোমেন মুখার্জি, বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা, দক্ষিণ এশিয়া ও আফ্রিকা মহাদেশের অর্থ ও রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ বিশ্লেষক। আপনাদের তিনজনকেই আসরে স্বাগত জানাচ্ছি। আর সেই সঙ্গে অনুষ্ঠানে তো যোগ দিচ্ছেন আমাদের অসংখ্য শ্রোতা, আপনাদেরও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা জেনে নিতে চাই আমাদের বিশিষ্ট প্যানেলের কাছে যে এবারের নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি বা কোন দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে বেশি। প্রথমেই আমি যাচ্ছি রাজশ্রী রায়চৌধুরী আপনার কাছে।
নমস্কার। এবারের নির্বাচন, ভারতবর্ষের যেটা লোকসভা নির্বাচন, সেটা একটুখানি টালবাহানা অবস্থায় রয়েছে, কারণ বিভিন্ন শিবিরে নানান রকমের মতামত এবং সমস্ত রকমের বিষয়গুলোকে পর্যালোচনা করে অনেকে অনেক রকমের মত প্রকাশ করছেন। এখন যেহেতু এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, ফলে সেক্ষেত্রে আলটিমেটলি ডেমোক্রেসি কোন জায়গায় যাবে সেটা তো ভোটের ফলাফলই প্রমাণ করে দেবে। তো এখানে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের বিহেভিয়ার বা সোশ্যাল নেটওয়ার্কের ইম্প্যাক্ট এই ইলেকশনে কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা খুব রিসেন্ট কতগুলো খবর দেখেছি, যেরকম ফেসবুকের কিছু স্টেপস যেগুলো ফেসবুক নিয়েছে, প্রায় 700 পেজ যেগুলো ওগুলোকে ওরা বলছে কোঅর্ডিনেটেড ইন মানে কোঅর্ডিনেটেড ইনঅথেন্টিক বিহেভিয়ার। তো তার জন্য বেশ কিছু সাইটস যাতে লক্ষাধিক ফলোয়ার্স এবং তার মধ্যে প্রায় 2.8 মিলিয়ন রিচ আছে, তো সেই সব সাইট গুলোকে তারা ব্লক করছেন এবং সেই সব যে পেজেস গুলো সেই পেজেস গুলোকে তারা ব্লক করছেন। আমি খুব একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাতে চাইছি। অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আমার নিজস্ব প্রোফাইলে আসে, তার মধ্যে একটা প্রোফাইল আমি খেয়াল করলাম যে যার মধ্যে একটি খুব সুন্দর অ্যাট্রাকটিভ ফেস দিয়ে প্রোফাইলটা বানানো, দেখেই বোঝা যাচ্ছে সেটা একটা ফেক প্রোফাইল, কিন্তু সেই প্রোফাইলটার মধ্যে শুধুমাত্র ফ্রম স্টার্ট টু এন্ড পুরোটাই ইট ইজ কোন একটি পলিটিক্যাল পার্টির, অ্যাবসলিউটলি তার সমস্ত রকমের পজিটিভিটিকে ইনকর্পোরেট করে সেরকম কিছু নিউজ তার মধ্যে দেওয়া হয়েছে আর কি। তো ন্যাচারালি উইথ মাই এক্সপিরিয়েন্স আমি প্রোফাইলটা ইয়ে করলাম না, আই হ্যাভ নট অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট। কিন্তু এরকম এটা তো শুধু একটা প্রোফাইল আমার নজরে এলো, এরকম আরো কত লক্ষ লক্ষ কোটি কোটি প্রোফাইল রয়েছে সেটার আমরা কোনো হদিশই জানি না। ইনফ্যাক্ট ফেসবুকও এই ব্যাপারটা নিয়ে ভীষণভাবে, তারা আরো পাঁচটা অর্গানাইজেশন রয়েছে, সেই পাঁচটা অর্গানাইজেশনের সাথে তারা টাই আপ করছেন যাতে তারা এই বিষয়গুলোকে, ফেক নিউজ বলুন কিংবা একটা মিসলিডিং নিউজ বলুন, সেই জিনিসগুলোকে তারা অ্যারেস্ট করবার জন্য, সো দ্যাট ওইগুলোকে ছেঁকে বার করা যায়, সেইভাবে তারা এই জিনিসটাকে তৈরি করার চেষ্টা করছেন। এখানে মানে ফেসবুকের সাইবার সিকিউরিটি প্ল্যানিং হেড উনিও বলেছেন যে আমরা খুব চেষ্টা করছি যাতে আমাদের সার্ভিস কোনোভাবে ইন্ডিয়ান ইলেকশনকে কোনোভাবে ম্যানিপুলেট বা কিছু করতে না পারে। হোয়াটসঅ্যাপ যেটা ফেসবুক হোল্ড করে, ওন করে, তারাও আরো তিনখানা যে সিস্টার এজেন্সি বলা যেতে পারে, তাদের মাধ্যমে একটা সার্ভিস লঞ্চ করেছেন যেটাকে চেক পয়েন্ট টিপ লাইন্স বলছে। তো এই চেক পয়েন্ট টিপ লাইন্সের তিনখানা ইয়ে রয়েছে, প্রোটো বলে একটি কোম্পানি যেটা ফ্রেশার, ডিগ ডিপার মিডিয়া অ্যান্ড মিডেন বলে একটা কোম্পানি।
এই চেক পয়েন্টের মাধ্যমে কি ধরনের কাজ করবে এরা, কি ধরনের নিউজগুলোকে আটকাবে, অথবা
এদের কাছে সাফিসিয়েন্ট টুলস এন্ড মেশিনারিজ রয়েছে? তাদের সেই সব টুলস মানে এগুলো সফটওয়্যার, সেই সব টুলস গুলোর মাধ্যমে বিভিন্ন প্রোফাইল গুলোকে তারা স্ক্যানিং করে সেখান থেকে যেগুলো মিসলিডিং ইনফরমেশন ছড়াচ্ছে এরকম কিছু প্রোফাইল বা পেজ সেইগুলোকে সেগ্রিগেট করা, দ্যাট ইজ এর বেসিক ইন্টেনশন। এবং এটা বেশ কিছুদিন ধরেই এই প্রসেসটা শুরু হয়েছে, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা খুব কড়া ডাইরেক্টিভ রয়েছে এবং ইলেকশন কমিশনেরও কড়া ডাইরেক্টিভ আছে, কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় এখন পৃথিবীতে চলে গেছে যেখানে তাদের কাছে একটা ইলেকশনকে মডিউলেট করা ইজ নেভার নট আ ফ্যাক্ট, যেটা আমরা এর আগে ফেসবুক কেমব্রিজ অ্যানালিটিকা কেসে আমরা দেখেছি আর কি। তো সেরকম বিষয়ে এই বিষয়টা কিন্তু যারা যেসব সোশ্যাল মিডিয়াস গুলো রয়েছে তারা খুব টেকনিক্যালি এবং উইথ অল সিরিয়াসনেস কিন্তু ব্যাপারটা দেখা হচ্ছে।
রাজশ্রী রায়চৌধুরী, এই বিষয়টি নিয়ে আবারও আসবো, আমাদের আরো দুজন বিশেষজ্ঞ আছেন, তাদের মতামত একটু শুনে নিতে চাই। আমি চলে যাচ্ছি অভিজিৎ রায় আপনার কাছে।
নমস্কার তাহিরা, আপনার শ্রোতাবৃন্দকেও নমস্কার। আপনার প্রশ্নটা কি আমাকে একটু বলবেন আরেকবার?
হ্যাঁ নিশ্চয়ই, আমরা কথা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে, রাজশ্রী রায়চৌধুরী বলছিলেন যে ফেসবুক থেকে অনেকগুলো পেজ সরিয়ে নেওয়া হয়েছে, আমরা জানি যে কংগ্রেসের পেজ থেকে শুরু করে বিজেপিরও কিছু পেজ সরিয়ে নেওয়া হয়েছে, এবং ফেসবুক যাতে ফেক নিউজগুলো না প্রচার করে বা এই যে পরিচয়ধারী ফেক পরিচয় দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করছে এবং বিশেষ পার্টির পক্ষ থেকে বিশেষ বিশেষ খবর প্রচার করছে, অপপ্রচারণা বলতে পারেন, সেই সব বন্ধ করার যে পদক্ষেপ নিয়েছে সেটা নিয়ে কথা বলছিলাম। তো আমরা, আমি আরো একটু স্পেসিফিক করতে চাই যে আমরা কিছুদিন আগে দেখেছি যে রিলায়েন্স গ্রুপের যে ফোন আছে সেখানে কিন্তু বিশেষ অ্যাপ জুড়ে দিয়ে বলা যায় যে একেবারেই বিনামূল্যে এই সমস্ত ফোনগুলো বিতরণ করা হয়েছে, বিশেষ করে ইউপিতে। সে সম্পর্কে যদি আপনি একটু বলেন যে এটাও এক ধরনের প্রচার বলতে
পারি। মানে একদিকে যেমন আপনি আটকাবেন, আরেকদিক দিয়ে আবার আরেকটা নতুন জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে অ্যাপস হচ্ছে, পলিটিশিয়ানরা তাদের ব্যক্তিগত অ্যাপস তৈরি করছেন এবং সেই অ্যাপস গুলো দিয়ে তারা কমিউনিকেট করছেন এবং তাতে ওই মিথ্যার খবর সেটা যাচ্ছে, প্লাস তাদের ব্র্যান্ডিং হচ্ছে, সবকিছুই হচ্ছে আর কি। মানে একদিকে আপনি ফেসবুককে আটকাবেন, হোয়াটসঅ্যাপকে আটকাবেন, এদিকে আবার অ্যাপ তৈরি হয়ে যাবে। যেমন ধরুন দেখা যায় ওই যে আপনি যেটা বললেন যে যে সংস্থার নাম করলেন, সে প্রায় মানে তাদের তাদের একটা ব্যবসায়িক স্ট্র্যাটেজি হচ্ছে যে তারা তাদের সার্ভিস নিলে তারা ফোনটা অলমোস্ট বিনা পয়সায় দিয়ে দেন এবং এই ফোনের মধ্যে একজন রাজনৈতিক নেতার খুব নাম করা মানে আমাদের দেশের নেতা, তার একটি অ্যাপ, ব্যক্তিগত অ্যাপ ওর মধ্যে ইনস্টল করা রয়েছে, তার থ্রু দিয়ে মেসেজ পাঠানো হচ্ছে। তারপর ধরুন শেয়ার চ্যাট বলে আরেকটি অ্যাপ যেটা দক্ষিণ ভারত খুব পপুলার, সেটা 14টি রিজনাল ল্যাঙ্গুয়েজে পাওয়া যায়, বেঙ্গলি বাংলাতে পাওয়া যায়, ভোজপুরিতেও পাওয়া যায়, সেটা কিন্তু দক্ষিণ ভারতে অসম্ভব পপুলার হয়ে গেছে। এই শেয়ার চ্যাটের শেয়ার হোল্ডাররা কিন্তু, তাদের মধ্যে রয়েছে একটি চাইনিজ সেলফোন কোম্পানি শিওমি এবং কিছু রাশিয়ান ইনভেস্টমেন্টস রয়েছে এর মধ্যে। আমি বলতে চাই না যে যুক্তরাষ্ট্র যেরকম আর কি রাশিয়ান প্রভাব নিয়ে কথাবার্তা চলে মানে তদন্ত হলো, এখানে সেরম কিছু হচ্ছে, কিন্তু ব্যাপারটা একটু ইন্টারেস্টিং যে এই অ্যাপগুলোর মধ্যে এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে একটু খুঁজে দেখা যায় তাহলে দেখা যাবে যে আন্তর্জাতিক শেয়ার হোল্ডাররা এর মধ্যে রয়েছে। এবং আরেকটি চাইনিজ অ্যাপ যেমন টিকটক, হ্যাঁ, এটা 240 মিলিয়ন টাইমস ডাউনলোডেড হয়েছে, এটা কিন্তু মানে 30 মিলিয়ন ইউজার ইনস্টলড হয়ে গেছে, এটা কিন্তু এটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। এর ভালো জিনিসও যেমন আছে তাই এটা রাজনৈতিক কাজেও ব্যবহার করা হচ্ছে। আর আপনি যদি পুরো ব্যাপারটা দেখেন, ভারতের 900 মিলিয়ন ভোটার আছে, 900 মিলিয়ন মানুষ ভোট দেবেন,
প্রায় 90 কোটি, জি
হ্যাঁ 90 কোটি। ফেসবুক 300 মিলিয়ন ইউজার আছে ফেসবুক, এবং ভারতবর্ষ বোধ হয় আমার এই তথ্যটা একটু
সর্ববৃহৎ ফেসবুক
ভারতবর্ষ। তারপরে আছে হোয়াটসঅ্যাপ, তার স্মার্টফোন ইউজার বেস হচ্ছে 430 মিলিয়ন, এটা কাউন্টার পয়েন্ট রিসার্চ বলে একটি সংস্থার তথ্য। তার মানে আপনি বুঝতে পারছেন এই দুটোকে যোগ করুন, সেখানে দেখা যায় 730 মিলিয়ন লোককে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ পৌঁছে যাচ্ছে। টুইটারের কথা তো বাদই দিলাম, সে আরো আরো রয়েছে, মানে প্রায় 70% থেকে 75% ভোটার এই সোশ্যাল মিডিয়ার আওতায় পড়ে যাচ্ছে, এর প্রভাবের বলয় আমি যেটাকে বলি বা আর্ক অফ ইনফ্লুয়েন্স। এটা কিন্তু একটা বিশাল একটা প্ল্যাটফর্ম। এক এক সময় আমার মনে হয় যেটা হয়তো আমাদের খবরের কাগজ বা ইলেকট্রনিক মিডিয়া থেকেও বোধ হয় বেশি ক্ষমতাশালী প্রভাবশালী হয়ে যাচ্ছে। তো ফেসবুক যথেষ্ট কাজ করছে এবং আমি মনে করি তারা হয়তো নিশ্চয়ই খুব নিষ্ঠার সঙ্গে কাজ করছে যে যাতে তাদের প্ল্যাটফর্মটা অপপ্রচারে ব্যবহার না হয়, কারণ হলে তাদেরই ব্র্যান্ডের ক্ষতি, সুতরাং তাদের নিজের স্বার্থে এটা করা উচিত এবং সেটা করেছে। হোয়াটসঅ্যাপ যেমন একটি পলিসি চালু করেছে যে কোনো ফরওয়ার্ড 5 জনের বেশি করায়, 5 জনের বেশি হলে করা যাবে না, তো সেটা একটা ভালো পদক্ষেপ মনে হয়। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি কতটা আটকাবেন, মানে এই টেকনোলজির ভালো দিক এবং কুফল এই দুটো মিলিয়েই আমাদের থাকতে হবে, বাঁচতে হবে।
আপনি যেমনটি বলছিলেন উদাহরণ,
কোনটা সঠিক খবর, কোনটা প্রপাগান্ডা, কোনটা খারাপ ফেক নিউজ,
সচেতন থাকতে হবে, তাই তো? অনেক ধন্যবাদ, আমরা আবারও ফিরে আসব একই বিষয় নিয়ে, কিন্তু বিষয়ের আরো অন্যান্য দিক আছে, সেগুলোর দিকেও আমরা নজর রাখব। তবে আপনি যেমনটি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে 2016 নির্বাচনে ফেসবুক একটা বিরাট ভূমিকা রেখেছে বলা হয়, তো সেই প্রসঙ্গটি নিয়ে এবং আমরা দেখতে পাই যে 2014 সালের নির্বাচনে বিজেপির অভূতপূর্ব জয়ের পেছনেও কিন্তু তথ্য প্রযুক্তি বা সোশ্যাল মিডিয়া আর অবদান রয়েছে অনেক, সেটাই বলা হয়।
একদম ঠিক বলেছেন।
তো এই বিষয়টি নিয়ে আমি সোমেন মুখার্জি আপনার কাছে যাচ্ছি। আপনি খুব সম্প্রতি ভারত ঘুরে এসেছেন এবং আপনি যুক্তরাষ্ট্রের এই যে প্রায় 22 মাস ধরে রাশিয়ার ব্যাপারটি নিয়ে, সংশ্লিষ্টতার ব্যাপারটি নিয়ে 2016 সালের নির্বাচনে এটিও দেখেছেন, তো আপনি এ বিষয়ে আপনার মতামত কি?
তাহিরা নমস্কার, আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। আমার আগে যে দুজন বললেন তাদের নলেজ অ্যাবাউট সোশ্যাল মিডিয়া আমার চেয়ে অনেক বেশি, আমি আর এই টেকনিক্যাল ডিটেলস এ যাব না। তবে আমার যেটা মনে হয় এই যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বাই এন্ড লার্জ যে খবরটা শুরু হচ্ছে কোথেকে, শুরু হচ্ছে আপনি যত চেষ্টা করুন না কেন ফেসবুক হোয়াটসঅ্যাপ কে কন্ট্রোল করার, কিন্তু যদি কোন রকম পলিটিক্যাল নেতা যারা আছেন দেশে তারা যখন একটা স্টেটমেন্ট দেন, এই যখন ধরুন রাহুল গান্ধী আরম্ভ করলো ওই রাফায়েল প্রাইসিং নিয়ে, সেটাকে তো ফেসবুক হোয়াটসঅ্যাপে ঢুকবেই, সেটাকে কে আটকাতে পারে? এই 500 কোটি ভার্সেস 1600 কোটি, এটা একটা বিরাট তক্ক চললো কত মাস ধরে। তারপরে ওই কোথায় গিয়ে বোমা টোমা ফেলেছে সেখানে 300 বডি পড়েছে না 500 বডি পড়েছে, সেটা নিয়ে এখন চলবে। কিন্তু এইগুলো স্টার্ট করছে কারা? যারা স্টার্ট করছে তাদের কি রুখতে পারবে ফেসবুক? সেটা তো পারবে না করতে। তো সেটা যতদিন চলবে ততদিন তো ওই সোশ্যাল মিডিয়া তো নেসেসারি ইন্ধন পেয়ে যাবে। দে উইল গেট দ্য ফুড ফর থিঙ্কিং অ্যান্ড ফুড ফর ফর কাইন্ড অফ কন্টিনিউ দ্য প্রসেস। এই হিসেবে বলতে গেলে এটাকে আটকানো খুব মুশকিল। আমি জানি না ফেসবুক অথরিটিস হোয়াটসঅ্যাপ অথরিটিস কি করে এটাকে সামলাবেন, কারণ যে মুহূর্তে একটা স্টেটমেন্ট পলিটিক্যাল লেভেল থেকে দেওয়া হয় সেটা নিচে এসে গিয়ে সেটা তো আমার মনে হয় পার্কুলেট করবে এবং এটা এটা নিয়ে বিভিন্ন মতামত হবে, পোলারাইজেশন হবে, আর তার প্রতিফলন ইলেকশনে পাওয়া যাবেই।
অনেক ধন্যবাদ। আমাদের টেলিফোনের ও প্রান্তে একজন শ্রোতা অপেক্ষা করছেন, মুর্শিদাবাদ থেকে ফোন করেছেন জিয়াউর রহমান। হ্যালো।
হ্যাঁ হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসলে সম্প্রতি ইলেকশন চলে এসেছে ভারতে, 5 বছর অন্তর যে একটা বড় উৎসব বলা যায়, এবং সেখানে সোশ্যাল মিডিয়ার ভূমিকা এক কথায় অনস্বীকার্য। বর্তমানে মানে ভারতবর্ষের যে যুব সমাজ রয়েছে, যুব সমাজ বলা যায় এক প্রকার সোশ্যাল মিডিয়ায় একদম অ্যাডিক্টেড, পুরোপুরি ভাবে আসক্ত হয়ে রয়েছে, এবং সেই আসক্তি আরো বাড়িয়ে দিয়েছে বিভিন্ন কোম্পানির প্রায় বিনামূল্যে যে নেট সরবরাহ করছে, ফ্রি প্রায় বিনামূল্যে আর কি যে আমরা পরিষেবা পাচ্ছি, তাতে মানে সারা দিন রাত আমাদের যুব সমাজ বিশেষ করে বা শুধু যুব সমাজ নয় মধ্যবয়স্করাও আর কি পুরোপুরি ভাবেই সোশ্যাল মিডিয়ায় একদম নিমজ্জিত, আসক্ত হয়ে গেছে, একদম ড্রাগ অ্যাডিকশনের মতো একটা ব্যাপার। তো সেক্ষেত্রে এই যে একটা সেন্টিমেন্ট কাজ করছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এটাকে কাজে লাগানোর একটা খুব ভালো সুযোগ পেয়ে যাচ্ছে। সম্প্রতি আমরা আমরা এটাও দেখছি যে সমস্ত পার্টিরই একটা করে মিডিয়া সেল রয়েছে, সেই মিডিয়া সেল তারা সবসময় ভেবে চলেছে যে কিভাবে সেটাকে কাজে লাগানো যায়। যেমন অতি সম্প্রতি আমরা দেখলাম যে পুলওয়ামা কাণ্ড নিয়ে ভারত পাকিস্তান ফিজিক্যালি যুদ্ধ করুক না করুক সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা যুদ্ধ দেখতে পেয়েছি, এবং সেই যারা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করছে তাদেরকে হয়তো প্র্যাকটিক্যাল ফিল্ডে পাওয়া যাবে না। তো এই ধরনের ঘটনাগুলো অহরহই ঘটে চলেছে, এবং শুধু এইরকম ভারত পাকিস্তান যুদ্ধ বলে নয়, সব ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক আইডিওলজির ক্ষেত্রেই এই সোশ্যাল মিডিয়াকে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে যে আমরা অনেকে সচেতন হয়ে এগুলো ব্যবহার করছি না। একটু আগে যেমন আলোচনা শুনছিলাম যে আমাদের দায়িত্ব জ্ঞানহীনতার অভাব, টেকনোলজির যে উন্নতি, সেক্ষেত্রে আমার জেকব ব্রনস্কির একটা কথা।
জিয়াউর রহমান, আপনার আপনার প্রশ্নে যদি চলে যান খুব ভালো হয়।
হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্নটা হলো এরকম যে আসলে মানে সোশ্যাল মিডিয়া কি সত্যি মনিটর করা হচ্ছে? যেমন একটু আগে বলছিলেন যে হোয়াটসঅ্যাপে হয়তো 5 জনের বেশি পাঠানো যাবে না, কিন্তু সেটা যথেষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় মানে মনিটরিংটা করার ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল তথা সরকারি কর্তৃপক্ষের কি সদিচ্ছার রয়েছে?
আপনার ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার এই প্রশ্ন নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি রাজশ্রী রায় চৌধুরী আপনার কাছে।
এখানে একটা খুব অদ্ভুত মানে টেকনো লিগাল সিনারিও বলা যেতে পারে, কারণ টেকনোলজি একটা দিকে রয়েছে, যে টেকনোলজিটা একটা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি একটা মানে এটাকে কোনোভাবে মডিউলেট করা যাচ্ছে না, মানে এটা এটার কোন রকম বাঁধন নেই, এর কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি নেই। ইন্টারনেট বিষয়টা তার কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারি নেই, তার কোনো ল যেটা রয়েছে সেটাও টু সাম এক্সটেন্ট ফুল প্রুফ নয়। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি প্রত্যেকের কথা বলার যে ইয়েটা পরিধিটা সেটাকে যদি কোনোভাবে আমরা আটকাই, তাহলে সেটা আবার কনস্টিটিউশনের বিভিন্ন ক্লজকে অ্যাট্রাক্ট করবে, এবং সেখানে রাইট টু স্পিচ, রাইট অফ এক্সপ্রেশন, সেইগুলো নিয়ে আবার প্রশ্ন উঠবে। ফলে এখানে কিন্তু একটা বিরাট টেকনোলজিক্যাল ওয়ার সেটা কিন্তু ইন্টারনাল একটা টেকনোলজিক্যাল ওয়ার সেটা কিন্তু চলছে।
আপনি কি আমাদের একটুখানি বলবেন যে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন এ ব্যাপারে কি করছে, কি ধরনের? আমরা জানি যে তারা কিছু পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছেন, ইতিমধ্যে হয়তো করেছেন।
এখানে সমস্ত কটা, এখানে সমস্ত কটা যে কটা পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস গুলো রয়েছে তাদের উপরে একটাই স্ট্রিনজেন্ট ডাইরেকশন দেওয়া আছে। সেই ডাইরেকশনটা হচ্ছে তোমরা এমন এমন স্টেপ নাও যাতে কোনো মিসলিডিং ইনফরমেশন বা কোনো ইনফরমেশন যেটা কোনোভাবে মডিউলেট করবে কোনো একটা ভোটারকে, সেইটা যাতে কোনোভাবে প্রলিফারেটেড না হয়, সেটা যাতে প্রচার না হয় সেই জিনিসটা, এইটা তাদের তাদের উপর একটা ডাইরেকটিভ আছে। এবার ইট ইজ, এই যে ডাইরেকটিভটা, দিস ইজ এ ভেরি জেনারেলাইজড ডাইরেকটিভ। এবার এই জেনারেলাইজড ডাইরেকটিভটাকে কোম্পানিগুলো যখন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, তখন এই ইমপ্লিমেন্টেশনের জন্য কি করতে হচ্ছে, তাকে কোনো একটা মানুষকে আটকাতে হচ্ছে, মানে কোনো একটা মানুষকে রেস্ট্রিক্ট করতে হচ্ছে। এই যে রেস্ট্রিকশনটা হচ্ছে, দিস রেস্ট্রিকশন ক্যান ক্রপ আপ আ ডিফারেন্ট লিটিগেশন, সেটা কিন্তু একটা আলাদা লিটিগেশন তৈরি করতে পারে। যে আমার, আমি একটা পলিটিক্যাল সিনারিওকে ভালো বা মন্দ বা খারাপ বা যা খুশি বলতে পারি, সেটা আমার রাইট টু স্পিচ, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আমি যদি সেটাকে কোনোভাবে খর্ব করি, তাহলে সেইটা কিন্তু আমার কনস্টিটিউশনাল যে প্রেরোগেটিভ সেইটার ওপরে আঘাত হানছে। ফলে এটা যে কত, মানে তাদের কাছেও কিন্তু একটা শাখের করাতের মতো পজিশন, যে তাদের কাছে ডাইরেক্টিভ আছে ফ্রম গভর্নমেন্ট বা ইলেকশন কমিশন যে তোমরা এটাকে আটকাও, কিন্তু তারা এই আটকানোটা যেরকম কি, যেরকম আপনি একটা এক্সাম্পল ধরুন, যেমন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে একটা অদ্ভুত বিষয় যেটা আছে সেটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন। এই এন্ড টু এন্ড, আমি ধরে নিলাম যে সেখানে আমার চেক পয়েন্ট টিপ লাইন রয়েছে যেটা দিয়ে আমরা যাচাই করতে পারবো যে কোনো একটা ইনফরমেশন সঠিক না বেঠিক। সেই চেক লাইন, চেক পয়েন্ট যে টিপ লাইন, এই চেক পয়েন্ট টিপ লাইন টেকনোলজিটা ছাড়াও আমি যদি একটা এন্ড টু এন্ড এনক্রিপশন দিয়ে একটা মেসেজ পাঠাই, তাহলে সেটা শুধুমাত্র কোনো থার্ড পার্টি কেন, সেটা কোম্পানিও দেখতে পারবে না সেই ইনফরমেশনটা। টেকনোলজির কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি আছে, এবং তার সাথে একটা বিরাট ভাস্ট একটা ওপেন মাইন্ডেড লিগাল সিস্টেম আছে।
অনেক ধন্যবাদ। নির্বাচনের আরও অন্যান্য দিকও রয়েছে, আমরা সেগুলোর দিকেও একটু নজর দিতে চাই। অভিজিৎ রায়, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে নির্বাচনের সোশ্যাল মিডিয়াকে যদি আমরা একটু সরিয়ে রাখি আপাতত, তো অন্যান্য যে বিষয়গুলো এসে যায় এইবারের নির্বাচনে, যেমন বলা হচ্ছে ভারতের মোটামুটি সব রাজ্যেই পানির একটা সংকট দেখা দিয়েছে, পানির সংকট রয়েছে, রাজনৈতিক সংকট রয়েছে, বায়ু দূষণ, এই যে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো বিভিন্ন দল কিভাবে দেখছে এবং তারা কি বলছে, এই বিষয়গুলো রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলছে এবারের নির্বাচনে?
তাইরা, আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপর ছুঁয়ে গেছেন, এবং এগুলো মানে যে কোনো সচেতন রাজনৈতিক দলের এটাই হওয়া উচিত, কিন্তু তা হয় না। প্রকৃত অর্থে আমরা দেখছি যে ভারতবর্ষে আজকে একটা বিশাল আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস আছে, একটা ফার্ম ক্রাইসিস চলছে, মানে চাষিরা আত্মহত্যা করছে, তারা তাদের ফসলের দাম পাচ্ছে না, অল্প বয়সী ছেলেমেয়েরা তাদের চাকরি পাচ্ছে না, বিশাল দুটো বিরাট সমস্যা রয়েছে। যে ভারতবর্ষের 25টি শহর রিসেন্টলি লিস্টেড হয়েছে যে অন্যতম দূষিত শহর বলে পৃথিবীর, 25টি কি 23টি আমার এক্ষুনি মনে নেই, কিন্তু অলমোস্ট মানে 80% এই লিস্টের ভারতীয় শহরগুলো রয়েছে। গঙ্গা আমাদের দূষিত, শত শত মানে প্রমিস করা হয়েছে, প্রত্যেক নির্বাচনেই এইরকম প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমি এই এত তারিখের মধ্যে গঙ্গাকে একদম পরিষ্কার করে ফেলবো, আমার আবহাওয়াকে দূষণমুক্ত করে ফেলবো, কিন্তু প্রকৃত অর্থে এই ইস্যুগুলো ইলেকশনে আসছে না। কিছু বুড়ি ছোঁয়া হয়ে যাচ্ছে, কিছু মানে বলতে হয় বলে যেটাকে বলা হয় বক্স টিকিং, সেই জন্য বলা হচ্ছে আর কি, কিন্তু সত্যি কথা বলতে কি এটা নিয়ে এই যে ইস্যুগুলো আপনি যেটা তুললেন এবং আমি যেগুলো বললুম এইগুলো নিয়ে কেউ কিন্তু সত্যিকারের কিছু কাজ করছেন না। আমাদের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য হচ্ছে ইলেকশন জেতা, তারপরে কি হলো না হলো সেই প্রতিশ্রুতি রাখা হলো কি হলো না সেটা নিয়ে তাদের বেশি মাথা ব্যথা নেই। ইলেকশন জেতা হয়ে যাওয়া হচ্ছে মূল উদ্দেশ্য, তার জন্য যদি আমাদের এরকম প্রতিশ্রুতি করতে হয় যেগুলো কার্যকর করা যাবে না তাও করব আমরা, এটাই হচ্ছে সত্যি।
অনেক ধন্যবাদ। তো আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনের আগ দিয়ে রাজনীতিবিদরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে থাকেন সে সমস্ত ঠিকভাবে পালন করেন না। আমরা জানি যে 2014 সালের নির্বাচনে নরেন্দ্র মোদী বলেছিলেন যে অন্তত 100টি, আমার হয়তো একটু ভুলও হতে পারে, কিন্তু মোটামুটিভাবে 100টি শহর তিনি আধুনিকীকরণ করবেন,
তো স্মার্ট সিটি করবেন।
হ্যাঁ, স্মার্ট সিটি করবেন। তো এই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি উনি কতটা রক্ষা করেছেন বা কিভাবে করছেন? আমরা জানি যে আমরা যেহেতু আমেরিকা থেকেই আমাদের এই অনুষ্ঠান যাচ্ছে, এখানের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যদি কোনো প্রতিশ্রুতি কোনো পলিটিশিয়ান দিয়ে থাকেন এবং নির্বাচিত হন সেই প্রেসিডেন্ট, সেটা কিন্তু ফুলফিল করার আপ্রাণ চেষ্টা করে যান উনি। তো সেই ক্ষেত্রে সোমেন মুখার্জি, আপনার কাছে আমি জানতে চাই যে বিষয়টি নিয়ে আপনার কি মতামত
এই ব্যাপারে? একটা আমার ছোট্ট বক্তব্য আছে।
নিশ্চয়ই।
বেশ কয়েক বছর আগে আমি পড়েছিলাম সুইডেনের প্রাইম মিনিস্টার, সে তার 4 বছরের টার্ম, সে হঠাৎ একদিন দেখলো যে আজ সে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল, যে যে পয়েন্টগুলো বলেছে সবকটা করা হয়ে গেছে। তখন সে একটা লেটার অফ রেজিগনেশন টাইপ করলো রাজা কিনা রানীকে, করে বললো আমি যা যা বলেছিলাম করবো করা হয়ে গেছে, আমার কোনো কাজ নেই, আমি রিজাইন করলাম, করে সে সাইকেল করে বাড়ি চলে গেল। এই ধরনের নেতা বা এই ধরনের চিন্তাধারা তো আমাদের দেশে নেই। এটা একটা মানে ওই যেটা বললেন প্রতিশ্রুতি দেওয়াটা খুব সোজা, সেটাকে তো পালন করা খুব ডিফিকাল্ট। মোদি যখন 2014 সালে প্রতিশ্রুতি দিল প্রত্যেক লোকের ব্যাংকে কত লাখ টাকা করে ঢুকিয়ে দেবে, টাকাটা কোত্থেকে আসবে? রাহুল গান্ধী একই ট্র্যাপে পড়ছে, টাকাটা কোত্থেকে আসবে? সেই হিসেবটা কেউ করবে না। যদি কোন রকম ইলেকশন জেতা যায় তাহলে কি করে পাওয়ারে থাকা যাবে, থেকে আমি হ্যাঁ এই করবো সেই করবো এই করে চলে যাচ্ছে। এটা মানে ওই অ্যাকাউন্টেবিলিটি ব্যাপারটা একদম কারো মাথায় নেই। প্রমিসারি নোটস ছাড়তে খুব রাজি এরা, কিন্তু যা কাজকর্ম করে তার জন্য অ্যাকাউন্টেবিলিটি, সেটা নিয়ে কাউকে জবাবদিহি করতে হয় না বলেই আমাদের অবস্থাটা খুব ভালো নয়।
অনেক ধন্যবাদ। তো আমাদের টেলিফোন লাইনে আছেন, কলকাতা থেকে ফোন করেছেন বিজয় ভকত। হ্যালো।
হ্যাঁ নমস্কার।
নমস্কার।
আচ্ছা, আপনাদের আলোচনা খুবই সত্যি খুব ভালো লাগছে, এবং আপনি যেটা বললেন এখন যেটা যে বায়ু দূষণ, সেই ব্যাপারে আমার একটু বলার আছে। এই লোকসভা নির্বাচনে প্রেম, প্রকৃতি ও সম্প্রীতি, আমার কথাটা দেখবেন, প্রেম, প্রকৃতি ও সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে সব রাজনৈতিক পার্টির একটা সহবস্থান হওয়া উচিত, সব রাজনৈতিক দলের একটা উদ্দেশ্য হওয়া উচিত, সেটা হলো লাভ, পিস অ্যান্ড হারমোনি। কারণ লাভ, পিস অ্যান্ড হারমোনি ছাড়া দেশের ও দশের উন্নতি সম্ভব নয়। এই ব্যাপারে আপনারা তো আলোচনা করছেন, এই ব্যাপারে যদি কিছুটা আলোকপাত এবং আলোচনা হয় তাহলে বাধিত হবে।
সেখানে হয়েছিল পিপল প্ল্যানেট প্রফিটস, এই তিনটে এবং ঠিক এই অর্ডারেই আসবে আর কি, প্রথমে পিপল, তারপরে প্ল্যানেট এবং তারপরে প্রফিটস। এই তিনটে পি যদি যে কোনো সংস্থা যদি মেনে চলে তাহলে সেই সংস্থা শুধু তার শেয়ার হোল্ডারদের জন্য মুনাফা করবে তা নয়, সেটা সামাজিক একটা উন্নয়ন করবে। আমি খুব ভাগ্যবান যে আমি কয়েকটি সংস্থায় কাজ করেছি যারা এই সামাজিক দায়বদ্ধতা দিয়ে চিন্তা করছে। খুব দুঃখের বিষয় যে এই পিপল প্ল্যানেট প্রফিট আমাদের মানে যেটা মানে খুব সহজ জিনিস আর কি, আমাদের রাজনৈতিক দলগুলো এটা নিয়ে একদমই ভাবেন না। আমি আগেও যেটা বলেছি এখন বলছি, আবার সেই একই কথা রিপিট করছি, এরা শুধুই মানে নির্বাচন জেতার জন্য মানে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি পালনের কোনো রকমের চিন্তা নেই। কিন্তু এটা কিন্তু সবসময় যে এরকম ছিল তা কিন্তু নয়। আমরা আগে দেখেছি যেমন ধরো ভারতবর্ষের আজকে যে প্রযুক্তিগত উন্নতি যেটা হয়েছে সেটা কিন্তু হয়েছে স্যাম পিত্রোডার আমলে টেলিকমিউনিকেশনটাকে উনি খোল নলকে পুরো পাল্টে ফেলেছিলেন, ব্রডব্যান্ড দিয়ে এসেছিলেন। আজকে যে আমি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করছি এবং এই এই সংস্থা কলকাতায় অন্তত 200 মিলিয়ন মানে 2 লক্ষ ছেলেদের নিজ রোজগারের ব্যবস্থা করছে, এটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের টেলিফোন লাইনগুলো উন্নতি হওয়ার জন্য। এটা যে সব সরকার প্রতিশ্রুতি দিয়ে রাখেননি তা কিন্তু নয়। এখন ইদানিং দেখা যাচ্ছে যে প্রতিশ্রুতিগুলো মানে আকাশ ছোঁয়া প্রতিশ্রুতি, মানে এর কোনো মানে হয় না যেসব প্রতিশ্রুতি সেগুলো দেওয়া হচ্ছে, এবং অবাক কাণ্ড যে মানুষজন সেগুলো বিশ্বাসও করছে। সবসময় যে রাজনীতিবিদদের দোষ দেওয়া যায় তা কিন্তু নয়, আমরা কিন্তু সেই সব প্রতিশ্রুতি বিশ্বাস করছি এবং করে তাদের নির্বাচিত নির্বাচিত করছি। এইটা যতক্ষণ না আমরা সচেতন হবো ততক্ষণ কিছু করা যাবে না। এই যে আরেকটি আরেকটি বক্তব্য আমি রাখতে চাই এক সেকেন্ডের জন্য, যে আমরা যে সোশ্যাল মিডিয়াকে বলছি যে তারা কন্ট্রোল করো, তারা কন্ট্রোল করলে শুধু হবে না, আমাদেরও কন্ট্রোল করতে হবে। আমাদেরও একটা গাইডলাইন নিজেদের, আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাদেরও দেখতে হবে কার কে আমাদের বন্ধুর লিস্টে রয়েছে, যার মধ্যে আমি প্রবণতা দেখছি যে মিথ্যে কথা বলার বা মিথ্যে সংবাদ মানে ডিস্ট্রিবিউট করার, তাকে সঙ্গে সঙ্গে সেটাকে বন্ধ করা আয়োজন করতে হবে। এর দায়িত্ব কিন্তু শুধু কোম্পানিগুলোকে দিলে হবে না, রাজনৈতিক দলগুলোকে দিলে হবে না, এবং সরকারকে বললে হবে না, দায়িত্ব দায়বদ্ধতা আমাদেরও আছে।
অনেক ধন্যবাদ অভিজিৎ রায়। আপনি যেমন বলছিলেন যে রাজনীতিবিদদের প্রতিশ্রুতিগুলি মানুষ বিশ্বাস করছে, আমি রাজশ্রী রায় চৌধুরী আপনার কাছে যাচ্ছি, পরে সৌমেন মুখার্জি আপনার কাছে আসব, যে এটা কি মানুষের বিশ্বাস নাকি মানুষের বিশ্বাস দলের প্রতি, সেই দলের প্রতি বিশ্বাস থেকেই যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেগুলি তারা মেনে নিচ্ছেন বা ভাবছেন যে হ্যাঁ এটাই হবে হতে যাচ্ছে, কোনটা?
দেখুন প্রথমত
বলা যেতে পারে দলের প্রতি আনুগত্য ব্যাপারটা কি এরকম,
দলের প্রতি আনুগত্য তো একটা অন্ধ আনুগত্য অনেকেরই রয়েছে, সেটা ঠিক আছে, তিনি খারাপ করুন ভালো করুন তিনি সবচেয়ে ভালো, তো সেই ব্যাপারটা তো রয়েছেই। কিন্তু এখানে দেখুন আলটিমেটলি না যে কোনো একটা বড় কোম্পানি, যেমন একটা বিরাট মার্কেটিং এজেন্সি থাকে বা একটা মার্কেটিং পার্ট থাকে, সেরকম এই পলিটিক্যাল পার্টিগুলোরও কিন্তু একটা মার্কেটিং সেক্টর আছে। এই যে মার্কেটিংটা তারা এত সুন্দর করে করেন যে এই মার্কেটিংটাতে কিন্তু সকলে ভুলে যান, এবং আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে বেশ কিছু সংখ্যক মানুষ, মানে অনেক মানুষ আছেন যারা ডেলি কাজ করেন, রেগুলার কাজ করে, তাদের কাজটাই হচ্ছে কাজ আর কি, এরকম তো তারা দিন আনা দিন খাওয়া সেই ব্যাপারটা করে, কিংবা কেউ চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ প্রফেশনে আছেন, সেটা এর মধ্যে এই এই যে লাস্ট ইলেকশনের পরে বা তার আগের আমাদের আঞ্চলিক যে পরিস্থিতিগুলো বা সেই তাতে একটা জিনিস দেখা যাচ্ছে কি, রাজনীতিজীবীর সংখ্যা বড্ড বেড়ে যাচ্ছে। এবার আপনি যদি একটা জিনিস ভাবেন যে আমি যদি একটা দলকে সেরকম ভাবে সাপোর্ট করি, তাই দিয়ে যদি আমার ঘরে হাঁড়ি চড়ে, তাহলে সেখানে সে যাই করুক না কেন সেটাই ভালো। হ্যাঁ, তো সেইটা সেখানে আমার তো প্রটেস্ট করার কিছু নেই, কারণ তারা আমার সংসার চালাচ্ছে। ফলে এখানে কিন্তু এটা একটা খুব বড় ইস্যু যে আমার কাছে মানে আমি এতটাই কর্মক্ষমহীন বা আমার সেরকম এবিলিটি নেই বা আমি বা সেই সেক্টর নেই, আমি চাকরি পাচ্ছি না, সেখানে আমি নানান রকম ভাবে একটা রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে সেখান থেকে আমি রোজগার করছি, ফলে সেই সব মানুষের আনুগত্য তো স্বাভাবিকভাবেই সেই রাজনৈতিক দলের উপরে থাকবে, এটাই তো নর্মাল। ফলে এটা কিন্তু একটা খুব বড় সোশ্যাল চেঞ্জ বলে আমার মনে হয় আর কি।
অনেক ধন্যবাদ, আমি সৌমেন মুখার্জি আপনার কাছে যাচ্ছি আরেকটি বিষয় নিয়ে, যে এবারের ভারতীয় নির্বাচনকে বলা হচ্ছে যে বিশ্বের মধ্যে সবচাইতে ব্যয় বহুল নির্বাচন হতে যাচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন?
দেখুন এই ব্যয় বহুল নির্বাচন বলতে তো আমাদের আনফরচুনেটলি দেশে যে অ্যাকাউন্টেবিলিটি ইস্যুটা আবার আসছে, একটা নির্বাচনে একটা কোন রাজনৈতিক দল কত টাকা খরচ করলো, সে টাকাটা কোথেকে এলো, সেটা কোনো হিসেব কিন্তু নেই। কিছু কিছু পলিটিক্যাল পার্টি আগে বলতো আমাদের টাকা আসে ওই রাস্তায় কৌটো বা নিয়ে চাঁদা তুলে, কাজে আমরা হিসেব দিতে পারবো না। কিন্তু এখন যেসব জিনিস বেরিয়ে আসছে ওই 47 থেকে ডিফেন্স ডিল করে করে মিডলম্যান করে করে কন্ট্রাক্ট করে করে যে সমস্ত টাকা পয়সা ভেতরে ঢুকেছে বা বাইরে আছে তার কোনো হিসেব নেই। এখন সেটা যে কিভাবে দেশে করাপশন ছড়িয়ে পড়ছে আর এই ধরুন এই বিভিন্ন রকম পঞ্জি স্কিম তাতে হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক যাচ্ছে, তো সেটা যতদিন এগুলো কোন রকম কনক্লুসিভ কনক্লুশন আসবে এটা এই টাকাটা তো মানে ইলেকশন সময় খরচা হবে। ধরুন আপনার এই ডিমনিটাইজেশন যখন হয়েছিল একটা বিরাট অংশ টাকা জাস্ট কাগজ হিসেবে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তো সে টাকাটা কোথেকে এলো কোথায় গেল তার কোনো হিসেব নেই। তো সেই হিসেবে ইট ইস আ রাইট কারেক্ট স্টেটমেন্ট দ্যাট এটা খুবই বিলাসবহুল খুবই মানে পয়সা খরচা করা হবে ইলেকশনে, এটা তো হবেই। কিন্তু আমার এই দুটো প্রশ্ন দেখে আমি বলছিলাম আবার যে এই যে তুমি আগে বলছেন রাজস্বী বাবু যে এই মানে আমাদের একটা দায়িত্ব আছে ফর দ্য সোশ্যাল মিডিয়া, ভালো কথা, কিন্তু আলটিমেটলি যদি উপর থেকে যাদের কাছে কোন রকম অ্যাকাউন্টেবিলিটি নেই ভারতবর্ষের নেতৃস্থানীয় লোকেরা তারা যদি কোন রকম খবর ছাড়তে থাকেন সেই খবরটাকে আমি অ্যারেস্ট করবেন কি করে? ইলেকশন কমিশনকে বলতে হবে রাহুল গান্ধীকে বা মোদীকে তুমি এগুলো বলো না, তুমি এই খবর গুলো বলো না আনলেস ইট ইজ ভেরিফাইড, সেটা তো করতে পারবে না। ডান্স শুনে গিয়ে কি বললাম?
হ্যালো,
হ্যাঁ
আপনি কি আছেন লাইনে?
ঠিক
আছে, আমরা একটু আবারও ফিরে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার দিকে। একটি ইমেল পাঠিয়েছেন শাহিদুল আলম, সুইজারল্যান্ড থেকে পাঠিয়েছেন, আমি ইমেলটি পড়ছি তারপরে আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। লিখেছেন, ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভুয়ো তথ্যে লাগাম টানতে বেশ তৎপর ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে ভুল খবর দ্রুত যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, পাশাপাশি ফেক অ্যাকাউন্ট বন্ধ করা থেকে পোস্টের বিষয়বস্তুর ওপরে নজর রাখা সহ আর কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার একটা তালিকা প্রকাশ করেছে সংস্থা। 2016 সালের মার্কিন নির্বাচনের সময় ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতে ব্যর্থ হয়েছে ফেসবুক, যার জন্য ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের একাধিক অভিযোগের মুখে পড়তে হয়। মূলত তারপর থেকেই এই বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফেসবুক। সোশ্যাল মিডিয়া যেখানে এত তৎপর, ভারতবাসীর সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কতটা তৎপর? তো সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের সেটাও একটা ব্যাপক এবং বিশাল বিস্তৃত বিষয়। সেই বিষয়ে যাওয়ার আগে আমি আমাদের প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্তী আজই একটি রিপোর্ট পাঠিয়েছেন, তার কিছু অংশ বিশেষ শুনে নিচ্ছি।
নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিরাপত্তা ততটাই কড়াকড়ি হচ্ছে। দেশ জুড়ে ভুয়ো খবর এবং গুজবের বাড়বাড়ন্ত আটকাতে ইতিমধ্যেই যথেষ্ট কঠোর হয়েছে ফেসবুকের সাইবার নিরাপত্তা বিভাগ। ব্যক্তিগত গ্রুপ ছাড়াও অনেক সময় কাউকে তার অজান্তেই অবাঞ্ছিত নানা গ্রুপে জুড়ে দেওয়া হয়। দেখা গিয়েছে অনেক সময় রাজনৈতিক প্রচার চালানোর জন্য ছদ্মনামে ওই গ্রুপ খোলা হয়ে থাকে, কোনো দলের প্রচার সংক্রান্ত খবর ছাড়াও নানা খবর এবং আপত্তিকর পোস্ট করা হয়ে থাকে সেই গ্রুপে। এই অব্যবস্থা রুখতে হোয়াটসঅ্যাপ প্রাইভেসি সেটিংসে কিছু পরিবর্তন আনছে, এর ফলে অনিচ্ছা সত্ত্বেও অবাঞ্ছিত গ্রুপে যোগ হয়ে যাওয়ার মতন সমস্যা এড়ানো যাবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তো আমি চলে যাচ্ছি অভিজিৎ রায় আপনার কাছে।
হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন।
হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা ফেসবুক নিয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, এবং সেই সঙ্গে আপনারা যারা আজকের আলোচনায় যোগ দিচ্ছেন তারাও বলেছেন যে মানুষকে এ বিষয়ে আরো বেশি তৎপর হতে হবে এবং তাদের বিচার বিশ্লেষণগুলি তারা বুঝতে হবে যে তারা কিভাবে এটাকে ঠিক করবেন, এটা কি ফেক নিউজ অথবা এটা অপপ্রচার মাত্র। তো এই ক্ষেত্রে মানুষ স্বভাবতই ঠিক বুঝে উঠতে পারেন না, তো সেই ক্ষেত্রে তারা কি করতে পারে?
দেখুন, আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে কয়েকটি পয়েন্ট বলেছিলাম যে কিভাবে তারা আইডেন্টিফাই করবেন যে কোনটা ফেক বা কোনটা ফেক নয়। তার মধ্যে প্রথমে বলেছিলাম যে আপনি দেখবেন যারা ফেক বা ফেক ঠিক নয় বা ধরুন যে যে কোনো রাজনৈতিক দলের হয়ে যারা প্রপাগান্ডা করছেন ফেসবুকে আপনার চ্যানেল আপনার টাইম লাইনে ঢুকে, তারা প্রথমেই দেখবেন যে তারা কোনো তথ্য দিয়ে আপনার তথ্যকে তথ্যের সঙ্গে কোনো আলোচনায় আসবেন না, তারা ওপিনিয়নকে তথ্য হিসেবে চালানোর চেষ্টা করবেন, তাদের মত ব্যক্তিগত মতামতকে তথ্য হিসেবে চালানোর চেষ্টা করবেন। তো আপনি প্রথমেই যদি তাদের চ্যালেঞ্জ করেন যে আমি তো তোমাকে তথ্য দিয়ে বক্তব্য রেখেছি, তো তোমরা যেমন ধরুন আমি বলতে পারি যে ভারতবর্ষের নির্বাচনে এখন $7 billion খরচা করা হচ্ছে, 2016 মার্কিন নির্বাচনে খরচা করা হয়েছিল $6.5 billion, $6.5 billion, এটা তথ্য। এবং এই তো এই $7 billion যে ইন্ডিয়ান ইলেকশনে মানে ভারতীয় নির্বাচনে খরচা করা হচ্ছে, তার মধ্যে প্রায় $500 million শুধু ডলার শুধু সোশ্যাল মিডিয়া দিয়ে খরচা করা হচ্ছে। এগুলো কিন্তু মানে এস্টাবলিশড তথ্য, OpenSecrets.org বলে একটি সাইট আছে যেখান থেকে পাওয়া যায়। এবং এই আপনি যখন দেখবেন যে আপনার তথ্যের সঙ্গে আরেকজন তথ্য নিয়ে আলোচনায় আসছে না, তখন প্রথম সাইন হচ্ছে, এটা হচ্ছে প্রথম লক্ষণ, মানে ডাক্তারের মতো বোঝা যায় যে এর অসুখ আছে। তার মানে এই 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 যে এসছে সে শুধু আপনার টাইম লাইনে আপনার যে একটা নেটওয়ার্ক অফ ফ্রেন্ডস আছে বা বন্ধু আছে তাদেরকে তার বক্তব্য শোনানোর জন্য এসছে। এবং তারপর দেখবেন তারা এমন সব মন্তব্য করবে, সেই মন্তব্যের মধ্যে কোনো যুক্তি নেই, সেই মন্তব্যের মধ্যে মানে ইমোশন আছে প্রচুর, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে কি করে কমেন্টসের সংখ্যা বাড়ানো যায়। এবং কমেন্টসের সংখ্যা তার যত বাড়বে, তার কমেন্টের ওপর কেউ রেগে গিয়ে আরেকটি কমেন্ট করবে, ততই তার আনন্দ। এইখানে করতে হয় কি, আমি যেটা করে থাকি এবং অন্যদেরকে বলি, এদেরকে ইগনোর করো, এরা এদের যে যদি তুমি উপেক্ষা করো তাহলে এদের উদ্দেশ্য অসফল হয়ে গেল এবং প্রচন্ড তারা রেগে যান। তাহলে আমি প্রথমেই এদেরকে উপেক্ষা করতে থাকি, তারপর যদি দেখি যে এরা মানে ক্রমাগত করে যাচ্ছেন তখন আমি আস্তে করে আনফ্রেন্ড করে দিই বা ব্লক করে দিই।
তো আপনার পরামর্শ, আপনার পরামর্শ হচ্ছে
জি
এভাবেই মানুষকে সচেতন থাকতে হবে, এবং যে নিউজগুলি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আসে যদি মনে করেন যে ফেক নিউজ, এভাবেই তারা যাতে এই নিউজের উপরে ডিপেন্ড না করেন, সেটাই তাই তো। তো আমাদের
আপনাকে তথ্যের আপনাকে জিজ্ঞেস করতে হবে তোমার তথ্যের সোর্সটা কি,
ভারতবর্ষে গ্রামগঞ্জে ছোট শহরে অনেকেই ঠিক সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করছে এর প্রভাব এগুলো জানেন না, তাদের ক্ষেত্রে কিভাবে নির্বাচন প্রচার কিভাবে কাজ করে সেই বিষয়টি যদি আপনি
এখানে এখানে প্রথম কথা হচ্ছে যে মানে আমাদের আমরা মানে আমার যে অর্গানাইজেশনে আমি সবসময় একটা জিনিস প্রচার করে যাই সবকিছুর মাধ্যমেই, সেটা হচ্ছে যে মানুষকে সেন্সিটাইজ করো। এই যে মানুষকে সেন্সিটাইজেশন মানে আই ক্যানট অ্যারেস্ট ডিফারেন্ট, এটাও তো এক ধরনের সাইবার ক্রাইম, তো আমি কিন্তু সাইবার ক্রাইমটাকে অ্যারেস্ট করতে পারবো না, ইট ইজ প্রিটি ডিফিকাল্ট। কিন্তু আমি যদি নিজেকে সেন্সিটাইজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে আমার কাছে এই ধরনের ক্রাইমসগুলো স্যার যেটা বললেন যে হাউ টু আইডেন্টিফাই, আমার নিজের মনটা তখন একটা ছাঁকনির মতো হয়ে যাবে, আমি তখন ছেঁকে নিতে পারবো কোনটা ভুল কোনটা ঠিক, সেটা আমি তখন, যেটা শিক্ষার বেসিক উদ্দেশ্য যে আমি ভুল ঠিকের পৃথকীকরণ করতে পারবো, সেটা হচ্ছে একটা বেসিক রিজন যে সেন্সিটাইজেশনটা কতটা জরুরি। এক্ষেত্রে আমার মনে হয় যে আঞ্চলিক কোনো অর্গানাইজেশনগুলো স্পেশালি কোনো একটা পুলিশ লেভেলে মানে ধরুন থানা লেভেলে পুলিশ স্টেশন মানে লোকাল পুলিশ স্টেশন লেভেল বলুন কিংবা ধরুন লোকাল বিডিও লেভেল, সেখান থেকে যদি একটা প্রচার চালানো যায় তাহলে গ্রামগঞ্জে যারা মানুষ আছেন তারা কিছুটা হলেও সচেতন হবেন, মানে অ্যাট লিস্ট কানে একবার কথাটা পৌঁছলেও তারা তো একবার ভাববেন যে হ্যাঁ এটা কেন বলছে, তাহলে এটা হয়তো একদিনে ব্যাপারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে না, সম্ভব নয়।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই, রাজশ্রী রায়চৌধুরী আপনাকে, অভিজিৎ রায়, সোমেন মুখার্জি আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে শ্রোতা দর্শক আপনারা যারা আজকে যোগ দিলেন, বিশেষ করে ফেসবুকে আমি অনেকগুলি কমেন্ট দেখেছি বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আপনারা বলেছেন, আবার অনেকে বলেছেন যে ফেসবুক বন্ধ করে দিলে কেমন হয়। তো এইসব নানা রকম মন্তব্য প্রশ্ন এসেছে, যাদের প্রশ্ন মন্তব্য নিতে পারলাম না তাদের কাছে ক্ষমা চাইছি। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার এবং আমাদের প্যানেলে যারা ছিলেন, অভিজিৎ রায়, সোমেন মুখার্জি এবং রাজশ্রী রায় চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ।
প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।